23 دسمبر 2016 ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر جمعر پرر مجلس بیان
حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمت اللہ تعالی امام دادا پیر نان محبت امام پان پیر شکر خلوش آر بلہ حضرت مولانا شاہ عبدالمتین بن حسین صاحب دامت برکات اللہ کا قبیدہ قبیدہ نام تمہار شکھر دیکھا তোমার দীঘার জ্যোতি তোমার দীঘার জ্যোতি 22 ডিসেম্বর 2013 দীঘার 4:26 মিনিটে লেখা গভীর তুমি প্রেমে মগ্ন ও হে আল্লাহওয়ালা গভীর তুমি প্রেমে মগ্ন
ব্যথার বাণের অশ্রুতে নূর জলে কি সর্বদা। মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানির পথ পরিহার করার জন্য কষ্ট করে, আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য কষ্ট করে, তো এর কারণে আজিমুশান নূর আল্লাহ পাক তাকে দান করেন। আর আল্লাহ পাক নূরের বৈশিষ্ট্য হল হৃদয়টাকে আর এই মানুষটাকে মনে হয় যেন সর্বদাই আসমান উপরের দিকে টানতেছে, আর সে আজম সর্বদা উপরের দিকে টানতে থাকে তাকে, এবং সে অনুভব করে যে আমি কিন্তু মহান আল্লাহ। বস নেই হো কিসি কা তো ক্যুঁ হো কিসি কা উনি কা হুয়া যা রহা। সর্বদা সে অনুভব করে মহান আল্লাহর সঙ্গে আমার এক নিবিড় সম্পর্ক, আমি আল্লাহর আর কারোই না। তো এইরকম বান্দা আল্লাহ পাকের কুরবের নূরের কারণে, আল্লাহ পাকের নৈকট্যের গভীর নূরের কারণে এক প্যার মায়া মহব্বত আল্লাহর তরফ থেকে সর্বদা অন্তরে অনুভব করতে থাকে। এইরকম বান্দা যখন আরো কষ্ট করে, আরো এরকম বারবার বারবার গুনাহ থেকে বাঁচতে থাকে, তো আল্লাহ পাকের মহব্বতের টানে তার চোখ থেকে যখন অশ্রু ঝরে, এসা আজমুশান নূর আল্লাহ তাকে দান করেন যে কল্পনাই করা যায় না। সেই চোখের পানির নূর বহুতই আজমুশান। এবং যারা যে আল্লাহওয়ালারা এরকম আল্লাহর জন্য কাঁদতে থাকেন, তাদের চোখের পানির নূর তারা উপলব্ধি করতে থাকেন। এই পুকুরের পানিতে এইরকম নূর নেই, হ্যাঁ না, সাগরের পানিতে এরকম নূর নাই, যে পুরা এক সাগর পানিতে এরকম নূর নাই, যেই পরিমাণ নূর চোখের পানির মধ্যে আল্লাহ পাক দান করে। এবং এটা সেটা করবে এলাহীন নূর। আমি কথা বলছি না যে পানিতে কোনো নূর নেই, পানিতেও নূর আছে, হ্যাঁ, সাগর নদীর পানিতেও নূর আছে। আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ পাক বলছেন যে আমি আসমান থেকে নাজিল করছি এই পবিত্র পানি। তো মহান আল্লাহ যে পানিকে মান তহুর বলছেন, পবিত্র পানি, পানির ভিতরও নূর আছে। সেজন্য মানুষ যখন উজু করে, গোসল করে পবিত্রতা অর্জনের জন্য, তা আল্লাহর দেওয়া সে পানির নূরও আল্লাহওয়ালারা অনুভব করেন। যখন উজুর মধ্যে ইস্তেমাল হয়, গোসলের মধ্যে ইস্তেমাল হয়, অনুভব হয় তাদের যে মানে কেসা নূরই নূর তাদেরকে বিস্তৃত করে ফেলতে। ইমান যদি কারোর মধ্যে আসে, এক আজীব শান নিয়ে আসে, এক কাইফিয়ত নিয়ে আসে, কারেন্ট যাকে ধরে, বিদ্যুৎ যাকে ধরে, বিদ্যুতায়িত হয়ে যায় পুরা দেহ, সে বুঝতে পারে যে ব্যাপার কি, সে বুঝতে পারে, বিদ্যুতায়িত হলে তখন বুঝতে পারে যে ব্যাপার কি। তো হযরত হাকিমুল্লাহ মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা মানুষ আপাদ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে গেলে যে সে যেভাবে উপলব্ধি করে, অনুরূপ ভাবে যে আল্লাহর পক্ষ থেকে খাস নূর লাভ করে, যেটাকে তাআল্লুক মাআল্লাহ বলে, নিসবত মাআল্লাহ বলে, তো তার সর্ব অঙ্গ সেটা অনুভব করে, সর্ব অঙ্গ অনুভব করে যে কি ব্যাপার এটা, তাই না? হামাতন হাস্তি খাবিদ আমিরি জাগ উঠি হর বুনে মো সে মেরে উসনে পুকারা মুঝকো। হ্যাঁ, যাই হোক, তো হ্যাঁ, সর্ব অঙ্গে আল্লাহ পাকের মহব্বতের এক টান সে অনুভব করে, আসরে আসার জজব তার অনুভব হতে থাকে। আসার জজব মানে যে বন্দাকে আল্লাহ নিজের বানায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন, নিজের বানায় রাখতে চান, তো সে অনুভব করে যে আমি অন্যদিকে যাইতে চাইলেও মুশকিল লাগে, পারা যায় না, কে জন্য আমাকে কেবলই নিজের দিকে টেনে ধরে রাখেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা এই আমার বক্তৃতা খালি, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান নিজের দিকে টেনে ধরে রাখেন। হ্যাঁ, ইয়াজতাবি ইস্তেবা, এটা কি জিনিস, আল জজব, ইস্তেবা মানে জজব। আল্লাহ পাক বলেন আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে ধরে রাখেন। টাইনে ধরে রাখেন কি, রশি দিয়ে টেনে ধরে রাখেন, বাইন্দা যে তোর ঝুলে রাখলাম সেটা, যে তৌফিকের রশি দিয়ে টানতে থাকে, তৌফিকের রশি দিয়ে, হ্যাঁ না, ও উনকা রফতা রফতা বন্দায় বেদাম হতা হ্যায়, মহব্বত কে আসিরোঁ কা ইহি আঞ্জাম হতা হ্যায়। আল্লাহ পাক তার মহব্বতের রশি দিয়ে, তৌফিকের রশি দিয়ে তাকে টানতে থাকেন, এবং অন্যদিকে যাইতে চাইলেও তার দিলের ভিতরে পরেশানি পয়দা করেন। এটা কি, এই কি কাজ করলি, তো বেচারা বেচাইন হয়ে পরেশান হয়ে তওবা তিল্লা করে, যতক্ষণ না দিল সাফ হয়ে যায় একদম, ফের আল্লাহ পাকের নৈকট্যের নূর না যতক্ষণ অনুভব হয়, ততক্ষণ পর্যন্ত এই বন্দা মাফ চাইতে থাকে যে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ না। তো এটার দলিল কি যে দিল সাফ হয়ে ফের আল্লাহ পাকের সন্তুষ্টি নূর যতক্ষণ না অন্তরে অনুভব হয় এতক্ষণে হইচই করতে থাকে, খোসামত তোষামত কান্নাকাটি, হ্যাঁ না, এক অনুতাপ অনুশোচনা ব্যাকুলতা বেচাইনি তার চলতেই থাকে ভিতরে ঝড়তুফান। সেটা যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিচ্ছেন এইভাবে যে হে আল্লাহ ওয়ালাকা রুতুবা আত্মা তার দোয়া, হে আল্লাহ আপনি একদম খুশি হয়ে না যাওয়া পর্যন্ত আপনার সামনে আমি খোসামত করতেই থাকবো, লাকাল রুতবা আত্মা তার দোয়া। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইকে একজনে করাচিতে জিজ্ঞাসা করছিল যে হজরতজি, যে সময় বন্দা ক্ষমা হয়ে যায়, বন্দা কি টের পায়, হযরত ওয়ালা বলছিলেন যে বস তার এটার উপায় আছে, বস শাহ আব্দুল গনি পূর্ব রহমতুল্লাহের ভাষায় তিনি বলতেন, মিয়া হাকিম আক্তার যখন আল্লাহর নিকট কান আল্লাহর নিকট মাফ চাও তওবা করো মাফ চাও, এরকম সময় যদি বেখতিয়ার অটোমেটিকলি হঠাৎ চোখের পানি ঝরতে শুরু করে তো বলবা যে আল্লাহ পাক তোমার যে মিনতি কবুল করলেন সেটা রশিদ দিয়ে দিছেন। জব আসু নিকালায় সমজ লেনা কবুলিয়ত কি রসিদ আগে, যেমন কোন মাদ্রাসায় টাকা জমা দিলে রশিদ দিয়ে দেয়, তোমার মিনতি কবুল হলে নগদ রশিদ দিবেন আল্লাহ তাআলা চোখের পানির সুরতে, যে রশিদ নেই রশিদ রিসিট। আজীব শাহ সুবহানাল্লাহ, ওয়া আজীব মোহাম্মদ আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে কিভাবে কিভাবে পালেন। তো বলতেছিলাম যে বান্দা যে কান্দে সে চোখে সেই চোখের পানির জবরদস্ত নূর থাকে। হ্যাঁ, খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলীর ভাষায় তাব নজর নহীঁ থি কিসি শেখ ও সাহ মে, উনকি ঝলক ভি থি মেরি চশমে পুর আব মে, যে কে দেখবে আমার চোখের দিকে তাকায় ওই সময় যখন আমি আল্লাহর জন্য কান্দতে থাকি, সেই সময় যে নূর বর্ষণ হয় আমার চোখের পানির উপরে টাটকা, সেই চোখের পানি নূরের উপরে স্থির দৃষ্টিতে দেখার ক্ষমতা কার? শুনতেছ প্রিয় বন্ধু? বাহ বাহ বাহ, তো বুঝা গেল যে এই আল্লাহ ভালোরা সেটা অনুভব করেন, নাহলে এই কথা বললেন কিভাবে বলো ভাই বলো, যে কেউ কে কার হিম্মত যে আমার চোখের পানি নূরের উপরে স্থির দৃষ্টি নিবদ্ধ করে সে দেখবে, কার হিম্মত কার ক্ষমতা, যেটা বললেন কিভাবে অনুভব হয় তাদের যে ভাই এসা নূর আল্লাহ পাক দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য কান্নার তৌফিক যদি হয় রব্বুল আলমিনের দেওয়া আজিমুশান নেয়ামত, সেটা আজিমুশান নেয়ামত। এবং আমি তোমাদেরকে এমন এক কথা বলবো যেটা শুনলে আশ্চর্য হবে, শুনতেছ ভাইরা, যে যত গুনাহ করছে বান্দা উল্টা পাল্টা যাই করছে আল্লাহর কসম সেই বেসুমার গুনার চেয়ে তার চোখের পানির মর্তবা আল্লাহর নিকট বড়। শুনতেছ প্রিয় বন্ধুরা? এগুলো ইয়াদ রাখো মিয়া, এগুলো সবসময় কোথার থেকে পাইবে? হ্যাঁ, আজীব মামলা রব্বুল আলামিনের শান যে আদম ইসলামের একটু ভুল চুক হয়ে গেছে, আল্লাহ আল্লাহ পাক অপেক্ষা থাকছেন যে কান্দে না কেন এখন পর্যন্ত কান্দু, বস আল্লাহ পাক কান্দানোর জন্য অপেক্ষা করতেছিলেন যে কান্দে না কেন, কারণ ফেরেশতারা কান্দতেই জানে না, আর আল্লাহ পাকের চোখের পানি খুব পছন্দ লাগে, চোখের পানি আজীব জিনিস, কোন যখন কোন প্রিয়জন যখন কান্দে তো সেটা কেসা আচ্ছা লাগে, কিন্তু কারো কান্না যদি শয়তানি বলা হয় তো এসা কান্না, ফের কান্নার কারণেও অনেক সময় মানুষ ডান্ডা খায়, হ্যাঁ না, যে কান্না সহি না হয় কান্না সহি হওয়াতে সহি হলে সেই কান্নার জন্য মহব্বত বৃদ্ধি পায়, আর যে কান্না এসা গলত কান্না তো সে ফের দুবার এটাকে ফেরেস করতে হয়, আসেন দু একজন এরকম গলত কান্দে কান্না সহি হওয়াতে একদম ফ্রেশ, ফের সেই কান্না বহুত মুবারক কান্না, কত জোশ এসে বলতেছেন সেই চক্ষু কেসা সুন্দর খোসা চশমে কে আ গিরিয়া নে বুঝতে, হ্যাঁ না, যে চক্ষু আল্লাহর আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকে। আমার শেখ রহমুল্লাহকে দেখছিলাম যে হযরত এমনি বসে থাকতেন চুপচাপ আর এখান থেকে টল টল করে চোখের পানি গড়াইতে আছে, মানে হযরতের খাদেমরা যে কজন ছিলেন ভাই জিয়াউর রহমান আমেরিকাওয়ালা ভাই মুতায়ের মাহমুদ লাহোরি, এই এরা যে কজন সামনে থাকতেন যে খুলনার যে হাফেজ কামরুজ্জামান সাহেব, তারা সকলেই পকেটে অনেকগুলো টিস্যু পেপার নিয়ে বসে থাকতেন, ভাস করে করে আগের থেকে সাজায় রাখতেন পকেটে অনেকগুলো ওই যে উন্নত মানের টিস্যু পেপার পাতলা পাতলা। তো হযরতের এই চোখের পানি এত বেশি পরিমাণে এই যাইতে থাকতো যে সেটা এই হাত দিয়ে মুছে কুলকুলানো যেত না, এই জন্য ওই টিকে ওরা একটু পরপরই টিস্যু পেপার আগায় দিত, টিস্যু পেপার দিয়ে পুরা মুছলে টিস্যু পেপার ভিজতে থাকতো, এত কান্দতে থাকতেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতে কান্দতে যে এত কান্দতেন যে চোখের পানি যাইতেই থাকতো, তো সে এক দুটা এই নালা হয়ে গেছে চেহারার উপরে, চোখের পানির লাইন দুইটা লম্বা লাইন পড়ে গেছে এরকম, এবং সে জীবনে তো আর চোখে দেখতেন না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহিও কান্দতেন যে কান্দতে কান্দতে শেষে আর চোখে দেখতেন না। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহিও এরকম শেষ জীবনে আর চোখে দেখতেন না, কান্দতে থাকতেন। কাজী মুআমালা এসা এসা বান্দারা দুনিয়াতে আসছেন আল্লাহর জন্য কান্নাকাটির মজা তারা এত পাইছেন, চোখের পানির আল্লাহ কান্দে, কেউ মজনু লায়লার জন্য কান্দে, হ্যাঁ না, এরকম অনেকে আছে অনেকের জন্য কান্দে, আর সে আল্লাহর দেওয়ানারা আল্লাহর জন্য কান্দে, হ্যাঁ না। আজিব শান, এক জমিনে বসে আছে এক চোর, আরেক জমিনে এক ডাকাত বসে আছে, আরেক জমিনের উপরে উজির বসে আছেন, আরেক জমিনের উপর বাদশাহ বসে আছেন, সব জমিনই জমিন, কিন্তু চোর যে জমিনে বসলো, ডাকাত বসলো, সন্ত্রাসী বসলো সেই জমিন, আর উজির যে জমিনে বসলেন এই সব জমিন কি বরাবর? হ্যাঁ, ওই যেই লোকটা বসলো তার কারণে জমিনের গুণ এবং মান নির্ধারিত হয়, তাই না? আর উজিরের চেয়ে উজির বসে আছেন কিন্তু ওইদিকে বাদশাহ বসে আছেন, তো উজির আর বাদশার জমিন দুইজনের জমিন কি বরাবর হবে? যে বান্দা কোন জায়গাতে বসে বসবাস করে অবস্থান করে, বান্দার বন্দিগির শান অনুযায়ী ওই জমিনের মান নির্ধারিত হয়। এই জন্য মাওলানা রুবি রহমতুল্লাহ আলী বলছেন, খোস্তর আজহার দু জাহা আজাব কে মরা বা দু সরো সৌদা হুয়াদ, আল্লাহ যে জমিনে আপনার সঙ্গে আমার ভালোবাসার লেনদেন হয় সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি, খোস্তর আজহার দু জাহান দোনো জাহান থেকে বেশি দামি, আজাব হুয়াদ ওই জমিন কে মরা বা তু সরো সৌদা হুয়াদ, যে জমিনে আপনার সঙ্গে আমার স্পেশাল মহব্বতের কাজ মামলা হয়। শুনতেছো ভাইরা? হ্যাঁ, শুধু একটু চোখের পানি কান্নাকাটি ভান ধনিত আল্লাহর জন্য এটা বহুত দামি, বহুত মূল্যবান, কিছু তো করি চেষ্টা ফিকির ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আমাদের তৌফিক দেন। শেখ রহমুল্লাহ সর্বদা আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে থাকতেন, ছটফট করতে থাকতেন, এইরকম লোকদেরকে দেখা এটাও বিশাল বড় নেয়ামত। শুনতেছো ভাইরা? এইরকম আল্লাহ ওয়ালাদেরকে দেখাও অনেক বড় ধরনের নেয়ামত, আল্লাহর ওলি হওয়ার জন্য এটা একটা শক্তিশালী বাহন। তার দলিল হল বজাবত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া ওয়াল মুতাযাবিরিন ফিয়া, আল্লাহ তাআলা নিজে বলেন যে আমার জন্য তোমাদের দেখা দেখি, যে তোমরা একজন আরেকজনকে দেখো আমার মহব্বতে পড়িয়া, সেই রকম একজন বান্দাকে দেখলা এই কারণে তোমার প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা, তাদেরকে দেখা, এর বরকতেও আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন রচিত হয়। শুনতেছো প্রিয় বন্ধুরা? ওয়াহ, তো হাদিসের দ্বারা প্রমাণিত। কিছু লোক আছে বেচারারা কোরআন হাদিস এমনি নিজেরা অনুবাদ থেকে বুঝে, আরে ভাই অনুবাদ থেকে কোরআন হাদিস বোঝা যায়? অনুবাদ থেকে তো অনুবাদ বোঝা যায়, এতে অনেক কিছু বাদ পড়ে যায়। যারা অনুবাদ সিরেফ অনুবাদ দেখে দেখে যারা কোরআন হাদিস বুঝার চেষ্টা করে তাদের অনেক কিছুই বাদ পড়ে যায়। রুহ যাদের নূরওয়ালা, এলমের নূরওয়ালা, আল্লাহ পাকের নৈকট্যের নূরওয়ালা, হ্যাঁ না, তো এসা কামিলিনের সোহবত এবং সান্নিধ্য এবং তাদের দৃষ্টি, দৃষ্টির নূর থেকে দিন নেওয়াছে, কামিলিনের দৃষ্টির নূর থেকে, তাদের সমাজের নূর থেকে আল্লাহর দিন গ্রহণ করেছে। এসা দিন, সুন্দর দিন, এরকম দিন, খুব সুন্দর দিন, এটাই হলো এই হাকিকত, এই কথা। আল ইসনাদ মিনাদ দিন, আল ইসনাদ মানে সনদ কোন দুষ্ট লোক দেন না, সব রিজাল আদলিন, সব কুল্লুহুম আদুল। তো এখানে আল ইসনাদ মিনাদ দিনের অর্থ হয় যে যারা একদমই নূরানি জিন্দগিওয়ালা, নূর, নূরানি এলেম, নূরানি আমল, নূরানি জিন্দগিওয়ালা, তাদের দিকে, তাদের থেকে যে দিন নিবা, এটা পিওর দিন, ফ্রেশ দিন, দামি দিন, ভারী দিন, জান্নাতে নেওয়ার মতো দিন, আল ইসনাদ মিনাদ দিন। এজন্য সনদ কি তোমার, শিক্ষক কে তোমার, গুরু কে, গুরু, হ্যাঁ না, গুরু গুরুত্বপূর্ণ কিনা, যে গুরু গুরুত্বপূর্ণ, এসা গুরু থেকে দিন গ্রহণ করলে তোমার দিনও গুরুত্বপূর্ণ হবে, জিন্দগি গুরুত্বপূর্ণ হবে, ফের রেজাল্ট গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আল ইসনাদ মিনাদ দিন মানে যে কেসা গুরু থেকে তুমি দিন গ্রহণ করো, সেটা তোমার খেয়াল রাখতে হবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, হ্যাঁ চল,
তুমি প্রেমে মগ্ন, ও হে
অন্যদের সুশ্রী বালক তরুণদের থেকে চোখ হেফাজত করে এবং ভিন নারীদের থেকে চোখ হেফাজত করে, এটা এত বেশি কষ্টকর কাজ, কষ্টকর আমল, যে যার কারণে নূরও অনেক বেশি উচ্চ মানের নসিব হয়ে থাকে। এবং জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহপাক যে বলছেন আমার জন্য যে কষ্ট করবা, তো আমি আমি আল্লাহকে পাওয়ার আমার রাস্তার হেদায়ত বেসুমার তোমাকে দান করব, বেসুমার, হ্যাঁ না, হেদায়ত তোমার নসিব হয়ে যাবে। তো এই চোখের হেফাজতের কষ্ট এত বেশি যে যার কারণে আল্লাহ পাক নৈকট্য এত ঊর্ধ্বের নসিব করেন তাকে, অর্থাৎ জলদি জলদি বান্দা ঊর্ধ্বের মাকামে বেলায়েত লাভ করে, উঁচু উঁচু মাকামে বেলায়েত অনেক বেশি। হ্যাঁ, এই চোখের হেফাজত এরকম কোন সস্তা আমল না, খুব মুশকিল আমল, ভারী আমল, এটা এসাকওয়ালা আমল না। চলো উজু করো, দুই রাকাত এসাক পড়ো, আওয়াবিন পড়ো, চোখের হেফাজত দুই রাকাত আওয়াবিন না, দশ রাকাত, বিশ রাকাত, তিরিশ রাকাত পড়ার চেয়েও কঠিন, কথা বুঝেন না, অনেক মুশকিল চোখের হেফাজত। অনেক বড় বড় মানুষ, পুরানা পুরানা এলেমওয়ালা, পুরানা পুরানা আমলওয়ালা, যারা মানুষদের নজরে অনেক বেশি শ্রদ্ধেয়, আইসা প্রাইভেসিতে আসতে আগে এসে বলে যে চোখের হেফাজত করতে পারি না, দোয়া চাই বা কি করবো, পরামর্শ চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এই জন্য চোখের হেফাজত যারা করতে পারে এই মানুষরা নিঃসন্দেহে একদম ওলি আল্লাহ হয়ে যায়, বড় বড় ওলি আল্লাহ হয়ে যায়। এখন রইল যে তো অন্যান্য গুণাকে ছাড়া লাগবে না, এইরকম কষ্ট যারা করতে পারে আল্লাহর জন্য বাকি সব কষ্টের জন্য অটোমেটিকলি মানে খুব সহজে রেডি হয়ে যায়, এত কষ্ট করছি তাহলে আর আর সে অন্যগুলো করার দরকার কি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, জান দে দি মানে উনকে নাম পর এসকে নে সোচা না কুচ অঞ্জাম পর। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর জন্য জান দিয়ে দিছি এমন এমন তার প্রেমের পালায় পড়ছি, প্রেমের ফাঁদে পড়ছি, তাই না? জান দে দি মানে উনকে নাম পর এসকে নে সোচা না কুচ অঞ্জাম পর। কি হবে না হবে বাদ দিয়ে এসব, তার সঙ্গে ভালোবাসা আমার রক্ষা করতেই হবে। যে নাকাম হতা রহে উমর ভরবি বহরহাল কোশিশ তো আশেক না ছোড়ে, ইয়ে রিশতা মোহব্বত কা কায়েম হি রাখে যে সবার টুটে তো সবার জুড়ে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে মহব্বতের বন্ধন অটুট রাখতেই হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আমার সাহেব রহমুল্লার এটা এক মহান বৈশিষ্ট্য ছিল, ছোটবেলা থেকে হযরত বলতেন যে আমার বয়স যখন 17 তো আমি দেখলাম যে আমার ভিতরে এই যৌবনের অদম্য তুফান প্রবাহিত, ঝড় ঝঞ্ঝা প্রচন্ড। তো আমি পরেশান হলাম যে যে আমি কি করি। তো ছোটবেলা থেকে হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লার কিতাবাদি পড়ার অভ্যাস ছিল, তো ওর ভিতরে পাইছিলাম যে এইরকম ঝামেলা হলে কোনো আল্লাহওয়ালার কাছে যাও, তো তার সোহবত উঠা বসা করো, তার পরামর্শ নেও, এতে তোমার এই এই যৌবনের অদম্য ঝড় ঝঞ্ঝার গতি হারামের দিকে নাফরমানির দিক থেকে পরিবর্তন হইয়া আল্লাহর দিকে ছুটবে ইনশাআল্লাহ। ঝড় বইবে বটে, কিন্তু যেই ঝড়ে সে নাফরমানের দিকে ছুটবে না তুমি, বরং এখন গতি পরিবর্তন হইয়া এখন আল্লাহর দিকে ছুটবে। হ্যাঁ, কয়েকদিন আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পয়দা হয়েছিল, হঠাৎ করে এই শীতে শীত মৌসুমে এখন গরম লাগে, খালি সারা দেশে খালি গরম, যে সকল অঞ্চলে অনেক শীত লাগে সেখানেও গরম লাগে, এরকম হাল। তো পরে ভাবলাম যে কি হবে কি জানে, সেই যে আমাদের বঙ্গোপসাগরে তো ঘূর্ণিঝড় পয়দা হয়েছে, ভিতরে ঘূর্ণিঝড় কি মোয়ামলা কি জানে এটা বিজ্ঞানীরা জানে, তো ওখানে ঘূর্ণিঝড় পয়দা হয়েছে। পরে পরের দিন পেপারে আসছে যে সেটা ইন্ডিয়ার দিকে চলে গেছে, গতি বদলায় ইন্ডিয়ার দিকে চলে গেছে। শুনতেছেন ভাইরা, এরপরে আর আমাদের দেশে আসেও নাই, যে না আসার কারণে এই যে এদিকে এই ঝামেলা হয়ে যেত, কিছু ক্ষতি হইতো, কারো গাছগাছালি ভাঙত ইত্যাদি, তো এটার এই সকল পরিণতি থেকে আমাদের বাংলাদেশ রক্ষা পেয়ে গেছে ভারতের দিকে চলে যাওয়ার কারণে। তো অনুরূপ ভাবে যে মানুষের জীব মানুষের যৌবনের ঝড় ঝঞ্ঝা যা ভিতরে পয়দা হয় এটার গতি যদি যে নফসের হারাম খাহেশাতের মোতাবেক সেদিকে ছুটতে থাকে তাহলে তো তছনছ হয়ে যায় জীবন। আর এটার গতি যদি আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া যায়, ঝড় তো হইতেছে কিন্তু সেটা এখন যুদ্ধ করে সংগ্রাম করে বস ওদিক থেকে ফিরবার কারণে ঝড় তো হইতেছে, এই ঝড়ের গতি আরশে আজমের দিকে পৌঁছে, মানে একই ঝড় গতি পরিবর্তনের কারণে এইবার তাকে উড়ে আরশে আজমের দিকে নিয়ে যেতে থাকে। শুনতেছে প্রিয় বন্ধুরা, বহুতই আছে। চল করার বরকতে হেলায়েতের এত উচ্চ মানের নূর এবং নৈকট্য নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। পরে দেখা যাবে এরা ইমাম এসকে লাইভ হয়ে গেছে, ইমামে এসকেলাই, কারণ চোখের হেফাজতের বরকতে এত এত বড় উচ্চ মানের এসকেলাই নসিব হয়, ফির ইমাম এসক হয়ে গেছে। ইমাম এসকেলাই, এসক জিসকা ইমাম হতা হয় উসকা উঁচা মকাম হতা হয়। আর এই মানুষগুলো দেখতে দেখতে হাজারো মানুষ হেদায়তের রাস্তা পায়, এটাকেই বলা হয়েছে যে বেলায়েতের নবীর ইচ্ছা হবে ধ্রুব তারা। দিক হারা মানুষরা দিক নির্ণয় করার এই সৌভাগ্য অর্জন করে ধ্রুব তারা দিকে দিকে। তো যারা চক্ষু হেফাজত করে এরকম গলত রাস্তা থেকে নিজেকে মুক্ত রাখার মতো হিম্মত করে, তো তারা আউলিয়াদের বেলায়েতের আকাশের ধ্রুব তারার মর্যাদা লাভ করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ চল, ওয়াহ ওয়াহ ওয়াহ। ত্যাগ স্বীকার করে, যেই মানুষ আল্লাহর মহব্বত ভালোবাসা হারাম দুনিয়াকে পাপের দুনিয়াকে ত্যাগ করে, তো তার তার জীবনকে আল্লাহ পাক এত বেশি বরকতময় বানান যে তার জীবনের ছিটা ফোটার খুশবু বেসুমার নাফরমানদেরকে আল্লাহর দিকে টাই না আউলিয়াদের মর্তবা বলা বানায় দেয়। হ্যাঁ, আজীব আল্লাহ পাকের এই করম, আল্লাহ পাকের মেহরবানি। হ্যাঁ না, সেদিন আমি কোথায় ছিলাম সফরে, কোথেকে ওই দক্ষিণবঙ্গ থেকে এক লোক আমাকে ফোন করছে, পরে তিনি না এমনি বলে যে কতগুলি কথা জিজ্ঞেস করবো, বলেন বলে তার মধ্যে একটা হলো বলে যে ফয়েজ কি জিনিস, ফয়েজ সুন্দর করে বলে, তাহলে ফয়েজ কি জিনিস? আমি বললাম ফয়েজ মানে কিসের ফয়েজ? ফয়েজ বলে যে বুজুর্গদের ফয়েজ, বলি আলাদা ফয়েজ। তো এই লোকেরা কি বলবো, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে ফয়েজ মানে যে ফয়েজে তোমার হ্যাঁ আদর্শিত ধরার বলি গলি, ফয়েজ মানে কি সে আল্লাহ বলারা যে মেহনত করছেন, দোয়া করছেন, চেষ্টা করছেন, তাদের শিক্ষা দীক্ষা সেটা মানুষের জীবনে আজ পর্যন্ত প্রতিফলিত হচ্ছে। তো আল্লাহ বালাদের আল্লাহমুখী জীবনের প্রভাব মানুষের জীবনে প্রতিফলিত হইতে থাকা, এটাই ফয়েজ। ফয়েজের ব্যাপক অর্থ আল্লাহওয়ালার দোয়ার আসর জীবনে পয়দা হওয়া, হ্যাঁ না, আল্লাহওয়ালার মহব্বতের আসর জীবনে পয়দা হওয়া, আল্লাহ আল্লাহওয়ালাদের তালিম তরবিয়ত যেটা আল্লাহর দিকে নিয়ে যায় সেটার আসর প্রভাব এলমান আমলান জীবনে প্রতিফলিত হওয়া, এটাকে ফয়েজ বলে। কি কথা বুঝুন নাই? এবং সে আল্লাহওয়ালাদের দোয়া তালিম তরবিয়ত চোখের পানির বরকতে কোন মানুষের আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বন্ধন পয়দা হওয়া, এই সব কি লোকই ফয়েজ বলে। কথা বুঝুন নাই? ফয়েজ কি জিনিস বুঝতে পারে না, কারেন্টে ধরলে বুঝা যায়। হ্যাঁ, কাপড় যদি বৃষ্টি আসলো তো রাস্তার মধ্যে আপনার বৃষ্টি ধরছে, তো এখন এটা বৃষ্টির ফয়েজ, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, এটা বৃষ্টির ফয়েজ। আর হঠাৎ করে আগুন লাগছে, ঘর থেকে বাইরে তো সুযোগ পান নাই, দৌড়াইতেছেন, এত করে কাপড় চোপড় নাক টাক কান শরীর আগুনে পুড়ে গেছে, এটা আগুনের ফয়েজ। কথা বুঝেন নাই? হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছিলেন আর ওই যে প্রধানমন্ত্রীর সঙ্গে, তো ওখানে সে লোকেরা ফুলের বৃষ্টি বর্ষণ করতেছিল, এখন আপনি দেখতেছেন আপনার কাপড় চোপড় থেকে ফুলের খুশবু আসতেছে, এটা ফুলের ফয়েজ। আরেক দিক থেকে লক্ষ্য করলে এটা প্রধানমন্ত্রীর ফয়েজ, কারণ আপনারা তো কেউ ফুল বর্ষণ করতো না, তাই না? ফুল বর্ষণ করছে প্রধানমন্ত্রী মন্ত্রীর কারণে বা বাদশার কারণে, সেই জন্য এটা প্রধানমন্ত্রীর ফয়েজ। কথা বুঝেন না, এটা বুঝে আসছে? আর ওই দশ বারোটা মিললে মদ খেতেছিল, কিনে অন্ধকার আর কারা এখানে, ওইখানে গেছে জোর করে ধরে খা আর নাহলে তোর খাইছি একদম। পরে ওই লোকের জীবনের ভয়ে এসেছে ওইখান থেকে কিছু খায়, এখন আইসে আপনিও রাস্তায় রাস্তায় মাতলামি করতেছেন, এটা ওই মদওয়ালাদের বোতলওয়ালাদের ফয়েজ। এটা হলো এটা বোতলওয়ালাদের ফয়েজ। এগুলি বুঝে আসলে তো অনুরূপ আল্লাহওয়ালাদের ফয়েজ থাকে। ভালো লোক আগে কিছুই পারতো না, চুপচাপ এমনি সরল সোজা লোক, এখন দেখা যায় খালি গুনগুনায়। কিছু গায়ক নায়কের সঙ্গে কয়েকদিন ঘুরতে গেছে, এখন ওখান থেকে ফিরবার পরে খালি বসে বসে গুনগুন গুনগুন করে, পরে দেখা গেল আরে ব্যাপার কি, কিছু গায় ওইটা ওই গায়ক নায়কদের ফয়েজ। হ্যাঁ না, অনুরূপ যারা আল্লাহ বরাদের সঙ্গে উঠে বসে ওখান থেকে এরকম কিছু হালত কাইফিয়ত সিফত এবং জীবনের বৈশিষ্ট্যাবলী পয়দা হয়, তো সেটা আল্লাহ বরাদের ফয়েজ, আল্লাহ উলুদের ফয়েজ। বসছে তো নামাজ ইতমিনানের সাথে নামাজ পড়ে, হ্যাঁ না, দোয়া মুনাজাত ইতমিনানের সাথে করে, হাত উঠেছে তো আল্লাহ পাকের নিকট চোখের পানি ধরতেছে, মিনতি করতেছে, এক আল্লাহ ওয়ালার সঙ্গে থাকছে কয়েকদিন, তো তার থেকে এই সিফাত এই গুণাবলী এই রং তার মধ্যে আসছে, এটা সে আল্লাহর ওলিদের ফয়েজ। মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন দরগা শাহজালাল সিলেটে, যে এসা কান্দতেন যে আজব, এইরকম কোন কান্নাকাটি করার লোক আমি আর দেখি নেই, উনাকে যেভাবে যেই রঙের দেখছি আমি একেবারে, মানে এই যেমন হজরত হাকিমুল মুত্তানবীর নাম নিয়ে, মাওলানা গঙ্গুহির নাম নিয়ে, হজরত নানতবীর নাম নিয়ে, হাজী গুলদুল্লাহ মহাজির মুকি রহমাহুল্লাহ তাআলা, ইনাদের এক একজনের নাম নিয়ে একেবারে মানে চিৎকার দিয়ে কান্দতেন, এমন কান্দতেন যে পোলাপানের মতো, বাচ্চাদের মতো, বাচ্চাদেরকে কেউ দৌড়ান দিলে যেন চিৎকার দিয়ে গলা ফাটে একদম দৌড় দেয়। ইনি এতটা মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, সামলাইতে পারতেন, এত জোরে চিৎকার দিয়ে কান্দতেই থাকতেন, এরকম আল্লাহর মহব্বতে জোরে চিৎকার দিয়ে কান্দতেন। হ্যাঁ না, এরকম নামাজ পড়াইতেন দরগা শাহজালাল মসজিদে, তো এরকম কেরাত পড়তেছেন সুরা ফাতিহা বা কোন সুরা, পড়তে পড়তে হঠাৎ এমন জোরে চিৎকার দিয়ে উঠতেন, কান্দতেন, মানে তাদের এই যে চিৎকার দেওয়া কান্না এটা তখন ঘটতো যখন নিজেকে কন্ট্রোল করা সম্ভবই হয় না, আর কন্ট্রোল করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, কন্ট্রোল করতে গেলে সমস্যা হয়ে যাবে, তো এইরকম মৌকাতে এইরকম অবস্থা হয়ে যেত। এই যে ওনাদের কান্নাকাটি, হ্যাঁ না, আহ জারি, এগুলো যারা দেখছে তাদের অন্তরে কিরকম প্রভাব পড়ছে, আহ যে মানুষগুলো দেখছে কি রে ভাই হলো কি, উনি এরকম করেন কেন, দিন রাত এরকম বারবার দেখতে দেখতে অন্তর আল্লাহর মহব্বতে বিগলিত হইতে থাকে, একদিন আরেকজনেরও কান্নাকাটির তৌফিক হয়, অন্তত এতটুকু হয় মন একদম আল্লাহর জন্য বেচাইন বেকুল হয়ে যায়, এটা সে আল্লাহওয়ালার চোখের পানির ফয়েজ। কারো অন্তরের এই পরিবর্তন, হ্যাঁ কারো জীবনের এই পরিবর্তন যে ঘটলো সেটা আল্লাহ ওই আল্লাহওয়ালার সোহবতের ফয়েজ, সান্নিধ্যের ফয়েজ, তার চোখের পানির ফয়েজ, তার দোয়ার ফয়েজ। কি কথা বুঝুন না, কি হলো, সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে তাদের সে আল্লাহওয়ালা বৈশিষ্ট্যাবলী, আল্লাহওয়ালা জীবনের বৈশিষ্ট্য নিজের জীবনে পয়দা হওয়া, এটাকে ফয়েজ বলে। কি কথা বুঝেন না, আল্লাহর মহব্বতের প্রভাব দ্বারা জীবন প্রভাবিত হওয়া, বস এটার নাম ফয়েজ। চলো ভাই, Yeah. দুষ্ট কিন্তু কোন আল্লাহওয়ালার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এমন মহব্বত করে পড়ছে বা তার সঙ্গে বিনয় আদবে আদব এমন ভাবে দেখাইছে সে আল্লাহওয়ালার নজরে পড়ে গেছে, ওই আল্লাহওয়ালা এরে মহব্বত করে ফেলছে দুষ্টরা রে বোতলওয়ালা রে দুষ্ট রে। তো এখন ওই আল্লাপাক যখন দেখেন যে এই লোক এটা দুষ্ট কিন্তু আমার এই বলি আমার এই প্রেমিক তারে পছন্দ করছেন, তো আল্লাপাক ওরে পছন্দ করে ফেলে। আল্লাপাকের পছন্দে পড়ে যায় পরে ও এখন দুষ্টের শেষ কিন্তু এখন ও ঘুরে ঘারে এখন খালি নামাজ পড়তে মন চায়, এখন খালি জিকির করতে মন চায়, এখন ভিন্নারীকে দেখতো আগে কিন্তু এখনো নজরে পড়ে, কিন্তু আগে দেখলে মজা পেত এখন দেখার পরে অস্থির লাগে, যন্ত্রণা সহ্য করতে পারে না, মনে হয় জান বাড়িয়ে দিতেছে কির ভাই ব্যাপার কি, ওই যে সে আল্লাহওয়ালা যে তারে পছন্দ করছেন আর চুপচাপ রুহ দিয়া দোয়া করে দিচ্ছেন আর সে আল্লাহ পাকের আল্লাহওয়ালার দৃষ্টির বরকতে ও আল্লাহর নজরে পড়ে গেছে, ওইটার ফলাফল এবং প্রভাব এখন তার কর্মে চরিত্রে জীবনে প্রকাশ পাইতেছে। সোহবতের আসর এই, সোহবতের আসর হল এই, এই জন্য সাহাবা ইকরামের মর্যাদা এত বড়, এই কারণে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড়, আর রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সোহবতে বসলে তার অন্তর আত্মার যে সাহাবিদের প্রতি তাওয়াজ্জু হইত দোয়া নসিব হইত রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তাদের জন্য এবং তালিম তরবিয়ত ও সবটার কারণে সাহাবিদের মধ্যে নবুয়তের ফয়েজ পৌঁছত। সোহবতের বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির বরকতে ফয়েজ পৌঁছত, তার মানে ওই তামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যত গুণাবলী এবং নূর সেটার প্রচন্ড প্রভাবে সাহাবিদের পুরা অন্তর আত্মা অনুভূতি জীবন প্রচন্ড ভাবে আলোড়িত এবং প্রভাবিত হইত, এতটা যে সেই মকাম এবং মর্তবা পৃথিবীতে কারোই নসিব হওয়া সম্ভব না। এজন্য সাহাবীদের মর্তবা অতুলনীয় অনন। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, সকলে বন্ধু তালাশ করে, আমার জিজ্ঞেস করলো আমার এখানে খানকায় থাকে এক দোস্ত, তো বলে যে আমি আগে কলেজে পড়তাম, তা আমি বললাম তোমার ওখানে বন্ধু বন্ধু ছিল? ছিল। কয়জন? সাত আট জন। ওর বন্ধু টোটাল সাত আট জন ছিল, প্যান্ট পরে ঘুরতো আর বন্ধু ছিল। জিজ্ঞেস করি মাঝে মধ্যে তোমার বন্ধুরা এখন কি করে, যোগাযোগ নাই। বন্ধুদের সঙ্গে এখন যোগাযোগ নেই, এতে আল্লাহ তাআলা শুকর আমাদের তো কত বন্ধু ভাই মাশাআল্লাহ। একবার করাচিতে আমার শেখ আমার মুর্শিদ রহমতুল্লাহ কামরাতে পা দাবাইতেছে কয়েকজন মিলে, পরে একজনকে হজরত খুব মহব্বত করেন, তো সে পরে বলতেছে যে হজরত জি আমার আমার তাল্লুক আমার নাম বলেছে ইনার সঙ্গে আমার তাল্লুক। তো এক আলেম বেচারা হাফেজ আলেম বাংলাদেশি, পরে হজরত খুব খুশি হয়েছিল, আচ্ছা তোমার তাল্লুক সম্পর্ক, তাল্লুক মানে সম্পর্ক ওর সঙ্গে, তা আমাকে হজরত খুব স্নেহ করেন, তা আমার সঙ্গে তাল্লুক শুনে খুব খুশি হয়েছেন। এইটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি আরো বলি তাহলে আরো খুশি হবেন। আমি বললাম হজরত জি ওর বড় ভাইয়েরও আমার সঙ্গে তাল্লুক, বলে আচ্ছা, আমি বললো ওর আরো এক ভাই মুফতি সাহেব সেও আমার সঙ্গে তাল্লুক রাখে, বলে আচ্ছা। পরে আরো এক দুজনের নাম বললাম, ওরই ঘনিষ্ঠ যারা তাদের কথা বললাম, এরা সব আমার সাথে তাল্লুক রাখে, বলে আচ্ছা। তো হজরত একটু চুপ থেকে বলে পরে বললেন যে ভাই মেয়েরা ভি তো তাল্লুক আসছে। আমারও তো তাল্লুক তোমার সঙ্গে, আর আমি হাসতে হাসতে, আর সে কি যে মজা লাগছিল সেদিন, এটা কাকে বলবো, আশ্চর্য। এসা মানুষ ছিলেন তিনি যে একেবারে আশ্চর্য মানুষ। ও ও কি বলবো, আরেকবার মক্কা শরীফে হযরতওয়ালার কামরা, এটা এই যে এই রুমটা না, এর পাশে একদম লাগালাগি রুমে আমি থাকতাম, তো ওই রুম থেকে আমি হযরতের কামরায় সকালের মজলিসের জন্য আসলাম। তো এখানে তারা দুজন মানুষ ছিলেন খালি হযরতের খাদেম, আমি দরজায় গেলেই হযরত আমাকে দেখে এমন হাসলেন, হাসতেই থাকলেন খালি, আরে আজব এমন হাসি। পরে আমি দরজায় আস্তে আস্তে করে ঢুকলাম, যতটুকু আগে খালি হাসতে থাকেন। পরে আমি আর একটু হাঁটি, আবার দাঁড়াই, তো হযরত আরেকবার তাকায় অনেক হাসেন, তা আমি আবার হাঁটি। এই করতে করতে একদম হযরতের, হযরত যেখানে বসা একদম হযরতের দুই চোখ এবং নাক মুবারকের বরাবরে গিয়ে দাঁড়াইলাম। হযরত অনেক হাসতেছেন আমাকে, একবার এরকম তাকান ফের অনেক হাসেন, তা শরমও লাগে যে ভাই কি হয়েছে তোকে, আরে ভাই এটা কি তোমরা খালি ছুটে ছুটে লাগাও। তো অনেকক্ষণ যাবৎ হাসতে থাকলেন, এত হাসছেন যে হযরতের ওই খাদেম যে তার মধ্যে একজন ছিল জিয়াউর রহমান আমেরিকাওয়ালা, সেই বেচারা অনেক হাসছে যে আর আজীব, তো একটু থামে থামে হাসতে থাকেন, হাসি থামে না। তো অনেকক্ষণ এরকম হাসলেন, আমিও হাসতে থাকি, শায়েখ হাসলে ওই সময় গালবার করে দাঁড়ায় থাকে তো বোকামি, আমিও হাসতে থাকি। বস এই সময় আদবি, বাদশাহ যখন হাসেন তো উজির ওখানে গালভার করে থাকলে তো ডান্ডা খাওয়া লাগবে, বাদশার সঙ্গে হাসতে থাকা চাই, খাম ওখানে হাসতে থাকলেন, যদি বাদশাহ ধরে তুমি হাসলে কি জন্য, হঠাৎ যদি ধরেন স্যার আপনি হাসছেন তো আমিও হাসছি, তো তখন বাদশাহ বলবেন ঠিক আছে ঠিক আছে। এই তো যাই হোক, পরে এক পর্যায়ে হযরতওয়ালা আমাকে বললো যেদিকে আসো, কাছে গেলাম আর আমাকে সিনার মধ্যে এমন জড়ায় ধরলেন, একদম এভাবে টাইটে ধরে রাখছেন অনেকক্ষণ যাবৎ ছাড়েনি না। তা আমি একদম বাচ্চার মতো বুকের সঙ্গে লাগিয়ে একদম চুপচাপ আছি, অনেকক্ষণ একদম আচ্ছা রকম ধরে রাখছেন, বসে আছেন হযরত, বাস অনেক সময় যাবৎ এইভাবে। ফের অনেক সময় পরে আস্তে আস্তে হাত ঢিলা করতেছেন, আমি বুঝতেছি কিন্তু ছাড়বার মতো পজিশন হয়নি, ঢিলা করেন হালকা 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 করতে করতে, পরে আস্তে যখন করলেন পুরা আস্তে আমি উঠে দাঁড়াইলাম, দাঁড়ায় থাকছি ওখানে কাছে, ফের দেখলাম মুড কি হযরতের, ফের বললেন যে ফেরাও আবার আসো, আবার একদম ভীষণ টাইপে ধরলেন বুকে, অনেকক্ষণ এভাবে থাকলাম, আস্তে আস্তে ছাড়লেন। তা আমি সোজা হয়ে আস্তে আস্তে দাঁড়াইলাম, চুপ করে দাঁড়ায় ফের হযরত বললেন যে ফেরা আবার আসো, তা আবার একদম ভীষণ ভাবে বুকে চাইপে ধরলেন। এইভাবে তিনবার হলো, ফের তৃতীয়বারে অনেকক্ষণ পর ছাড়লেন, তো আস্তে 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 উঠে দাঁড়াইলাম সোজা হলাম, পরে হযরত মাথা নিচু করে এইভাবে বসে আছেন। পরে আমি দেখলাম যে একটা বিশেষ মুহূর্ত হযরতের, এখন আর আমাকে আর এভাবে জড়ায় ধরবেন এমনটা মনে হলো না, বা আমি বললাম হযরত জি ইয়ে জিয়াউর রহমান বিহে, জিয়াউর রহমানও আছে পাশে, হ্যাঁ জিয়া তুমিও, জিয়া তুমিও আসো। পরে জিয়াউর রহমান আসলে তাকেও বুকে কিছুক্ষণ জড়ায় ধরলেন একবার, পরে তাকে ছেড়ে দিলেন। পরে সে সাইড হলে আমি বললাম হযরত ইয়ে মুতায়ের মাহমুদ বিহে, হযরতের আরেক খাদেম যে হযরত মুতায়ের মাহমুদও আছে, তাকেও ডাক দিলেন যে হ্যাঁ মুতায় তুমি আও, তো তাকেও এরকম জড়ায় ধরছেন কিছুক্ষণ। আল্লাহওয়ালাদের এসা ভাই মহব্বত এবং দোয়া, বস আল্লাহওয়ালাদের দোয়া স্নেহ ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। হ্যাঁ আল্লাপাক যতটুকু যাই কিছু এই জীবনে ইজ্জত দান করছেন সেটা সিরিফ আল্লাহওয়ালাদের নজরের বরকত, দোয়ার বরকত, তাদের কদমের বরকত, আর তো আর কিছুই নেই, না এলেম না আমল, বাস আমি যে আমি আল্লাহর কসম করে বলি, এই মসজিদে আপনাদেরকে বলি যে যেখানেই যাই অনেক আলেম ওলামা মাশায়েখ অনেক বুজুর্গান দ্বীনের যে স্নেহ মহব্বত দোয়া আন্তরিকতা দেখি এবং অনেক মুসলমানদের ভিড় দেখি, তা আমি একদমই মনে মনে ভাবি যে কি জানি কেন এরা ভিড় করে কি জানে, এক একদমই কখনো আমার কিছুই এর ব্যাখ্যা বুঝে আসে না এইটুকু ছাড়া যে আল্লাহ ওয়ালারা আমাকে মহব্বত করছেন, তাদের স্নেহের নজর এবং দোয়া যতটুকু আল্লাহ পাক নসিব করছেন ওইটারই বরকত এবং ফলাফল এগুলো দেখতেছি, এর বাইরে আর কিছুই মনে হয় না। হ্যাঁ, নামাজ শেষ হলো তো টাকায় দেখি যে কি ব্যাপার, দেখলাম যে অনেক মানুষ, তো বললাম যে আল্লাহ আপনার মেহরবানি। হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ একবার হাজি কামাল সাহেবের বাসার সামনে বিশাল মাজমা, তো হযরত নসিহত করতেছিলেন, আমার নাম নিয়ে বললেন যে ওকে আমি বলবো যে যদি এরকম হয় যে কোন মাটি আকাশের দিকে উড়ে, হ্যাঁ, তখন সে মাটি কি মনে করবে আমি উঠতেছি, মাটি এটা বিশ্বাস করবে আমি উঠতে জানি না, বাতাস আমাকে উড়ে নিয়ে যেতেছে। তো যখন যদি আল্লাহ পাক কখনো ইজ্জত দেন তো এটা মনে করবা যে নিজে উঠতেছো না, শেখের দোয়া তোমাকে উড়াইতেছে। এর হযরত এই শেরটা এই ছন্দটা পড়লেন, উড় রহি হো খাক গর সোয়ে সামা, উড় রহি হো যদি মাটি উঠতে থাকে আকাশ পানে, তো হাই ইয়াকিনান বরকতে ফয়জে হাওয়া, নিঃসন্দেহে তা হাওয়ার ফয়জের বরকত, এখানেও সে ফয়জ, হাই ইয়াকিনান বরকতে ফয়জে হাওয়া, হাওয়ার ফয়জের বরকত এবং ফল সেটা, মাটির নিজস্ব কীর্তি সেটা না, কৃতিত্ব সেটা না, মাটির নিজস্ব কৃতিত্ব না, হাওয়ার কৃতিত্ব। হ্যাঁ না, তো বস আল্লাহ ওয়ালাদের দোয়া এবং তাওয়াজ্জ এবং নজর এর কৃতিত্ব, তারই বরকতে আল্লাহর বান্দাদের মধ্যে যতটুকু ইজ্জত আল্লাহ পাক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুমি থেকে বঞ্চিত হওয়া থেকে হেফাজত করে। ভাই শেষ হয়েছে তোমার? চলো,
তোমার দামে আছি বেঁচে ধরা ধামের মাঝে,
দম মানে নিঃশ্বাস, এখানে হলো যে দমে দমে মুহূর্তে মুহূর্তে বিভিন্ন সময়ে শেখকে দোয়া করছেন স্নেহ দিচ্ছেন, সেটারই বরকতে এখনো পৃথিবীতে ঈমান আর ইসলামের দৌলত নিয়ে আল্লাহ পাক জিন্দা থাকার তৌফিক দিতেছেন। অর্থাৎ আকাশমুখী যা কিছু ভালো আমলের তৌফিক সেটা আপনার দোয়ার বরকতে। চলো, মহানা জালালউদ্দিন উবির রহমতুল্লাহ বলছেন যে আমল তো সকলেই করে কিন্তু আমল দুই রকম, একটা হলো যে আল্লাহর ভালোবাসাওয়ালা, একটা হলো মুখস্থ আমল, কথা বুঝেন না, একটা হলো মুখস্থ আমল, যে ভালোবাসাওয়ালা যে আমল সেটা আল্লাহর পছন্দের আমল, যে এটা ও খালি সেজদা করে না এটার ভিতরে আমার মহব্বত জমা দেয়, তাই না? একটা কাজের মেয়ে যদি থাকলো সে রান্নাবান্না করে আপনার জন্য রেখে দিল, আপনি অফিস থেকে আসলেন পরে এই ভাত করে তরকারি করে রাখা আছে ওইখানে আপনার খায় নেন, আচ্ছা ঠিক আছে, এটা খালি ভাত তরকারি, আর যদি এটা নিজের ওয়াইফ লাইফ মেম্বারে পাকায় দিত রান্নাবান্না করে দিত সেটা খালি ভাত তরকারি না, এটার মধ্যে ভালোবাসা আছে, এই ভাতের সব প্রতিটি দানার মধ্যে এই ভালোবাসার ঝড় তুফান আছে, খালি ভালোবাসা না, ভালোবাসার ঝড় তুফান। স্বামী যখন ওই লোক এক এক লোকমা হাতে নিয়ে মুখে দিতে নেয়, তো ওই দানা দানার সঙ্গে সে ভালোবাসার ঝড় তুফান অনুভব করে, যে ঝড়ে সে আক্রান্ত হয়ে যায় খাওয়ার পরে। কথা বুঝো নাই? শুনতেছো প্রিয় বন্ধুরা? অনুরূপ ভাবে সন্তান এমনি কোন জায়গার থেকে খায় আসলো, রাস্তায় হোটেলে বসে খায় আসলো, এটা খালি খাওয়া, প্লেটের মধ্যে ভাত তরকারি মাছ গোস্ত রুটি পরোটা ঘিয়ে ভাজা, হ্যাঁ ওই হোটেলে এসা খাইছি ওয়েসা খাইছি ইত্যাদি, বস ঠিক আছে, এটা খালি খাওয়া। কিন্তু যদি মা খাওয়াইয়া দিলেন, যা হোক সেটা খালি পান্তাভাত আর পোড়ামরিচ, সেটার ভিতরে মায়ের স্নেহের, মায়ের মায়ার, মায়ের মহব্বতের ঝড় তুফান সামিল থাকে, যে খাওয়ার সাথে সাথে এই বাচ্চা যে ঝড় তুফানে আক্রান্ত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনুরূপ ভাবে যে মানুষ হাজারো আমল করে, কিন্তু সে আমল যদি মহব্বত ওয়ালা না হয়, খালি আমল, তো আল্লাহ পাকের কাছে এটার গুরুত্ব নেই। তো তোর আমল তুই লই আমর, আমার ফেরেশতারাও তো আমল বেশুমার করছে, তারা তো সবসময় আমলে মশগুল, বেআমলি মানুষ, বেআমলের লোক তো তারা না, ফেরেশতারা সব আমলওয়ালা। তোদের বানাইছি কি আমল করার জন্য? হ্যাঁ মোল্লার দল, আর তোদের বানাইছি যে আমার মহব্বত করবি, মহব্বত কই? মহব্বতের কোন নাম নাই, কি কথা বুঝুন নাই, আজীব মামলা। হযরত ওয়ালা আমার শেখ রহমতুল্লাহ আলাই একবার, দেখো ভাই কিসা শুনতেছ, হ্যাঁ বুঝো মিয়া এগুলি, একবার হঠাৎ করে বাংলাদেশে আসবেন, প্রোগ্রাম হয়েছিল করাচি থেকে ঢাকা আসবেন, হঠাৎ মুলতবি আসবেন না, আরে কি হলো হজরত আসবেন না? পরে হাজি কামাল সাহেব ইনারা দল বাইন্দা ফোনে কথা বলছেন, তা হজরত একদম কঠিন ভাষায় বলে দিলেন, কঠোর ভাবে বলে দিলেন আমি আসবো না বাংলাদেশ। ইন্নাল্লাহ, সকলের মুখ মলিন হয়ে গেল, কি রে ভাই হজরত আসবেন না, আমি ওখানে বসা একদমই মানে সকলের দম বন্ধ হয়ে আসে, হজরত আসবেন না, শক্ত কঠিন ভাবে বলে দিছেন, সব একদম স্তব্ধ, মজলিস ঠান্ডা, এক একজনের শিরা উপশিরা যেন বন্ধ হয়ে আসতেছে। যাই হোক আমরা ফিরলাম, পরে আমি হাজি কামাল সাহেবের সঙ্গে ওনার বাসায় ঢুকলাম, বৈঠক ঘরে বসলাম, উনি ছটফট করতেছেন খালি। পরে আমি বললাম হাজি সাহেব কি হলো? ও কি হলো, যা হওয়ার তা হলো, ওনার কথার মনে হয় যে ডাল মে কালা হয়, কোনো একটা ঝামেলা আছে। আমি বললাম কি বিষয়, খুব বুঝি আমি বলতে পারবো না, আমি বুঝি সবই, যাই হোক আমি বললাম বলেন কি হয়েছে দেখ শুনি, না বলবো না, লোকেরা বেশি বুঝে, লোকেরা বেশি বুঝে। উনি ভারী মানুষ, উনি কথা না বললে তো জোর করা যায় না, যাই হোক চলো। আমি ছটফট করতেছি কি হলো কি হলো, হায় হায়। পরে একদিন একদম অস্থিরতা এত বেশি যে কিছুই ভালো লাগে না, সইতে পারি না, গেলাম যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি মাদ্রাসায় হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, আমাদের উস্তাদ, উপমহাদেশের অনেক বড় মাপের আলেম এবং উলিয়াল্লাহ, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ বলতেন, কেয়ামতের দিন যদি আল্লাহ আমারে ধরেন যে শামসুল হক কি নিয়ে আসছো তুমি, বলবো আল্লাহ আমি একদম খালি হাত, কিচ্ছু নাই, এই দুইটা বাচ্চাকে নিয়ে আসছি, তো ডান দিকে মাওলানা হেদায়েতুল্লাহকে পেশ করবো, বাম দিকে মাওলানা আজিজুল্লাহকে পেশ করবো, বলবো আল্লাহ এই দুইটা বাচ্চারে নিয়ে আসছি, ওদের উচিলে আপনি আমারে মাফ করে দেন। যাই হোক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী এরকম বড় মানুষ ছিলেন, একটু পানি খেলাম। তো আমি যাত্রা বাড়িতে গেলাম, এই হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, ওনাকে আমার শেখ যখন ওই লালবাগ মাদ্রাসায় প্রথম দেখছিলেন, এক নজর দেখার পরই বলছিলেন যে শখস মাদ্রাসাত বলি হ্যাঁ, এই জন্মের পর থেকে দুনিয়াতে সে আল্লাহর উলি হিসাবে বিচরণ করতেছেন এই মানুষ। তা আমি হুজুরের কাছে গেলাম, হুজুর কামরাতে একলা ছিলেন, বসলাম, পর বললাম হুজুর খবর আছে একটা, যে হযরতওয়ালা করাচি আসবেন বলছিলেন, এখন আবার সংবাদ দিচ্ছেন তিনি আসবেনই না, একদম কড়া ভাবে বলে দিচ্ছেন আসবেন না। আর হুজুর এমন ছটফট করতে থাকলেন, আমি আমার জীবনে হুজুরকে এইরকম এত মারাত্মক ভাবে ছটফট করতে দেখিনি, একদম মানে নড়তেছিলেন খালি ছটফট করতেছিলেন আর এত জোরে আ শব্দ করছেন, এটাও আর কখনো দেখিনি। বললেন যে আমি তো যে কোথাও এরকম যাই না, কোথাও আমার যাওয়ার জায়গাও নাই, হজরত করাচির হজরত আসেন না, হজরত আসেন তো আমি হজরতের কাছে একটু যাই, হজরত আসবেন না তো আমি কোথায় যাব, আমার কি হবে, আমার কি উপায় হবে। মানে তিনি যেগুলি বলতেছেন তার কোনো খেয়ালই নেই, খবরই নেই, একদমই বেহাল হয়ে গেছেন। আমি চুপ করে শুনলাম, পরে হঠাৎ খেয়াল হয়েছে যে আমি কি কি বলতেছি, পরে উনি থামলেন। যাই হোক, ওখান থেকে আমি আসলাম, আসলে পরে আইসি চিঠি লিখছি হজরতের কাছে, লিখলাম যে হজরতজি আপনি আসবেন না, কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমি সংবাদ যখন হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবকে শুনাইলাম আমার উস্তাদকে, তো তিনি এরকম ছটফট করতেছিলেন আর এই কথাগুলো বললেন যে আমি তো কোথাও যাই না, ওনার কাছে যাই, উনি আসবেন না তো আমি কোথায় যাব, আমার কি উপায় হবে, আমার কোথায় আশ্রয়। এই কথাগুলো আমি লিখে পাঠাইছি হযরতওয়ালা রহমতুল্লাহ আলাইহি। ওখানে করাচিতে এই চিঠি পাওয়ার সাথে সাথে, পড়ার সাথে সাথে লোকদেরকে ডাকছেন, কোথায় আসো তোমরা, জলদি আসো, খানকাতে বিরাট মাজমা, ফের এই চিঠি পড়ো ভাই একজনে, কাউকে দিয়ে পড়াইছেন, ফের বললেন যে দেখো আমি বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি এখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আমি যাইতাম না, কিন্তু এই যে আব্দুল মতিন চিঠি লিখছে এর ভিতরে এই এশিয়ার শ্রেষ্ঠ আলেমে দিন এবং বহুত উঁচু মানের ওলি আল্লাহ মাওলানা হেদায়েতুল্লাহর কে আমার নিকট পাঠিয়ে দিছে, তার আমাকে বাংলাদেশ যেতে বাধ্য করতেছে, চলো সকলে জলদি করো পাসপোর্ট জমা দাও। পরে হযরতের দোস্ত আমরা পাসপোর্ট জমা করলো, ভিসা হলো, তিনি ঢাকা আসলেন, এয়ারপোর্ট থেকে আইসার হাজি কামাল সাহেবের বাসায় মাত্র বসছেন, এই কামরায় ঢুকছেন বসছেন, আমরা ওখানে বসা। প্রথম কথা, আমি আসতাম না, আমি না আসার সিদ্ধান্ত নিয়েছিলাম পাকা, কিন্তু এই আব্দুল মতিন আমাকে চিঠি লিখছে, ওর ভিতরে মাওলানা হেদায়েতুল্লাহর আমার নিকট পৌঁছে দিছে, এই মাওলানা হেদায়েতুল্লাহর এর কারণে আমি বাংলাদেশে আসতে বাধ্য হয়েছি। ভাই চলো শুনলাম, ওই সফরই বিভিন্ন জায়গাতে সফর করতে করতে চিটাং যাওয়া হলো, চিটাং এ হযরতওয়ালা চিটাং শহরে আন্দরকিল্লা মসজিদে বয়ান করলেন, বয়ানের পরে যখন হযরত এক বাসায় থাকবেন রাত্রে, হাজি বশিরের বাসা, হাজি বশির সাহেব উর্দু ভাষী মানুষ, ওনার বাসায় থাকা হবে, তো ওই বাসায় গেলাম, ওইখানে হযরত খাদেম মিসাব রহমতুল্লাহ এর একটা ভুল হয়েছিল, হযরত ভীষণ নারাজ হলেন, এমন নারাজ উফু, সে ঘন্টা ঘন্টা পর্যন্ত হযরত বলতেই থাকছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওই কামরার মধ্যে ছিলাম আমরা কয়েকজন, কিশোরগঞ্জের মাওলানা ইসমাইল সাহেব ছিলেন, আমি ছিলাম, তারপরে কারি আব্দুল হক সাহেব, পূবাণী হোটেলের হাজিনুদ্দিন, আমরা কয়েকজন এরকম ছিলাম। পরে এমন অবস্থা, অনেক লম্বা সময়ের পরে কোন সুপারিশ, কোন কথা, কোনো কিছুতে কাজ হয় না, পরে আমরা দল বেঁধে কান্না আরম্ভ করছি, মিসাবের ক্ষমা হচ্ছে না, আমাদের কান্না দেখে হযরতওয়ালা বলেন যে বেওকুফের দল, রাত একটা বাজে, এত রাত্রি চিল্লান মারতেছ, তুই বাড়িওয়ালারা বলবে যে কি হয়েছে কামরার মধ্যে। পরে আমরা মানে থামলাম, এখন কান্নলেও মানে আওয়াজ ছাড়া কান্নার চেষ্টা করা হইতেছে। এরপরে আমরা বললাম হযরতজি মিসাব আপনার এমন দেওয়ানা পাগল, আর এইভাবে বিচারা সবসময় আপনার কথা বলে একটু ভুল হয়ে গেছে, হযরতজি মাফ করে দিতেন। এমনা আমি এটা বললে পরে আমাকে বলে আরো আগে বললো না কেন,
কি মুশকিল,
এটা আরো আগে বললো না কেন, এখন কি বলবো, পরে বললাম যদি ভুল হয়ে গেছে এটাও মাপছে। আল্লাহ ওয়ালাদের মুআমালা এসা আজীব যে কি বলবো, যে তুমি মাপ চাইতেছো এখন দেরি করছো কোন, আরো আগে মাপ চাইতা, আরো আগে সুপারিশ করতা। ওহো, ওই সময় হজরত বললেন, দেখো ভাই কি মামলা, ওই সময় হজরত বললেন আমি যে বাংলাদেশে আসতে চাইনি কি কারণ ছিল, তো কোন একজনের নাম নিচ্ছেন হজরতের খলিফা নাম নিয়ে তখন বললেন যে জালেম আমার কাছে চিঠি লিখছে, লম্বা লম্বা চিঠি, কিন্তু আমি পুরো চিঠি পড়ে দেখলাম এই জালেমের চিঠির মধ্যে কোনো এক জায়গায় আমার জন্য এক জাররা মহব্বতের অস্তিত্ব নেই, খালি লম্বা চিঠি, আমি এই কাজ করি অমুক জায়গায় এই শিখাইতেছি, এত হাজার ভুরিদ হইতেছে অমুক জায়গায়, এত মানুষের এত মক্ত মাদ্রাসা কায়েম করে ফেলছি, তাম সব আছে, কিন্তু আমার মহব্বতের একটা ফোঁটা আমি ওর চিঠির মধ্যে পাইলাম না, তো কষ্ট হলো, আমি এগুলোর কি পালি। তখন এই কষ্টে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশে আসব না। হায় রে মুসিবত, তো এতদিন পরে জানলাম যে আসল ঘটনা এই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটাই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি খানান্দে হরদম নামে পাক ই আসর নাকুনা তানা বাসদ এসকে নার। সাধারণ মানুষ এরকম মুখস্থ আমল জমা দিতে থাকে, মুখস্থ ইবাদত, কিন্তু আল্লাহ পাকের এটা ভালো লাগে না যতক্ষণ না এর ভিতরে আল্লাহর ভালোবাসা জমা হয়। সেজদা করো মহব্বতের সাথে, আমার নাম নাও মহব্বতের সাথে, কিছু একটা করো আমার জন্য কিন্তু মহব্বতের সাথে, আমার মহব্বতের মধ্যে দেখতে চাই, মহব্বত নাই তো কি করলাম, এরকম শুকনা আমল তো ফেরেশতারাও করে, তোমরা মোল্লারা আর কি করলে আলাদা ভাবে, কিছুই তো করলে না, কাঠমোল্লার দল সব, তোমাদের কাঠমোল্লা হওয়ার জন্য তো আমি সৃষ্টি করিনি, মহব্বত জমা দিবা সেজন্য বানাইছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহান আল্লাহ তাআলা বিহামদিহি। আমার শেখ রহমুল্লাহর এই মহান বৈশিষ্ট্য ছিল, তার সঙ্গে বসলেই খালি আল্লাহ পাকের মহব্বতের সবক দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত দান করেন। এই মহব্বত অর্জন কিভাবে হবে, হযরত হাকিমুল মুত্তানবী রহমতুল্লাহি বলতেন, তুমি নেক আমল করতে থাকো কষ্ট করিয়া, আল্লাহর জন্য কষ্ট করলে আল্লাহর জন্য মহব্বত পয়দা হবে এবং এই মহব্বত বাড়তে থাকবে। আল্লাহ আল্লাহর কাছে মহব্বতের জন্য দোয়া করো, এর দ্বারা আল্লাহ পাক মহব্বত দান করবেন। আর বিরাট বড় এক আমল হলো মহব্বত লাভের, যারা আল্লাহর দেওয়ানা আল্লাহর প্রেমিক বান্দা আশেক সে আউলিয়াদের সঙ্গে উঠা বসা করো, ওই মহব্বত ওয়ালাদের সঙ্গে থাকার বরকতে তোমার অন্তরে সে মহব্বত পয়দা হবে। আগুনের কাছে থাকলে যেরকম শরীর গরম হয়, তাই না, বরফের কাছে থাকলে যেরকম শরীর ঠান্ডা হয়, তো আল্লাহ ওয়ালাদের সুবতে থাকলে তাদের অন্তরে সে আল্লাহর মহব্বতের ফয়েজ, তাই না, সে আল্লাহ পাকের ভালোবাসার প্রভাব তোমাকে প্রচন্ড ভাবে প্রভাবিত করে আল্লাহর দিকে উড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।